الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدينار تاجدار উভয় জগতের সরদার আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, গত রাতে আমি এক আশ্চর্যজনক অবস্থা দেখলাম। আমি আমার এমন এক উম্মতকে দেখতে পেলাম যে পুলসিরাতের উপর শেষ রাতে চলছিল, আবার কখনো হাঁটুর উপর ভর করে চলছিল। ইতিমধ্যে ওই দুরুশরি বাসলো যা সে আমার প্রতি প্রেরণ করেছিল, তা অর্থাৎ দুরুদ শরীফ তাকে পুলসিরাতের উপর দাঁড় করিয়ে দিল, শেষ পর্যন্ত সে পুলসিরাত অতিক্রম করল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুরুদে পাকের ফজিলত আল্লাহু আকবার। আমাদের উচিত বেশি পরিমাণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি ও ভালোবাসার সহিত দুরুদে পাক পাঠ করা। আসুন একবার দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান বাতনি রোগ ও তার চিকিৎসার মধ্যে আরও একবার জানাই স্বাগত। যেভাবে করে আমরা বিগত পর্বগুলোতে এবং এই অনুষ্ঠানের মধ্যে মুহাররমাতে বাতিনি অর্থাৎ ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত কোরআনের রিসালা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই এবং আরিফ বিল্লাহ সৈয়দ আব্দুল গনি নাবলুসি রহমতুল্লাহ আলাই এবং ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাই লিখিত 47টি বাতিনি গুণা অর্থাৎ আত্মিক বেদি সম্পর্কিত বয়ান আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করতেছিলাম। আজকেরও আমরা একটি বাতিনি গুণা সম্পর্কে জানব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব যে ওই হাদিসে পাকের উপর আমল করার নিয়তে যার সারাংশ এরকমের কিছুটা যে এলিম লেখনের মাধ্যমে কয়েদ করে রাখো। তো আমরাও আসুন খাতা এবং কলম নিয়ে বসে যাই, যাতে করে যে বয়ান হবে আমরা লিখতে পারি এবং পরবর্তীতে পাঠ করতে পারি এবং নিজে আমল করতে পারি, অপরের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়টি আমরা আলোচনা করব তার নাম হচ্ছে বুখল। জি হ্যাঁ, বুখল অর্থাৎ কৃপণতা, কঞ্জুস। তো এই কৃপণতা সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। বুখল মানে হচ্ছে কার্পণ্য, মানে হচ্ছে কৃপণতা, কঞ্জুস। এর মানে হচ্ছে যে যেসব খাতে ব্যয় করা সচরাচর ওয়াজিব হয়ে থাকে কিংবা শরীয়তের নির্দেশ অনুযায়ী আবশ্যক হয়ে থাকে, সেসব খাতে ব্যয় না করাকে কৃপণতা বলা হয়। অথবা যেসব খাতে ধন সম্পদ বা সরঞ্জাদি ব্যয় করা প্রয়োজন সেসব খাতে ব্যয় না করা, সেসব খাতে ব্যয় করাতে কৃপণতা করা, অর্থাৎ ব্যয় না করা তাকেই কৃপণতা বলা হয়, কঞ্জুস বলা হয়, কার্পণ্যতা বলা হয়। তো এই কৃপণতা এও একটি বাতিনি রোগ, অর্থাৎ মাহরামাতে বাতিনিয়া থেকে একটি বাতিনি গুণা এটাও, যা হচ্ছে বুখল অর্থাৎ কৃপণতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কৃপণতা সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের চার পারা সুরা আলে ইমরান 180 নম্বরের মধ্যে ইরশাদ ফরমান, যার তর্জমায় কোরআন কানজুল ইমানের মধ্যে এভাবে তর্জমা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণা থেকে দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিল, অদূর ভবিষ্যতে কিয়ামতের দিন সেগুলো তাদের গলার সিগল হবে এবং আল্লাহই সত্তাধিকারী আসমানসমূহ ও জমিনের, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। অত্র আয়াতের ব্যাখ্যার মধ্যে সদুর আফাজিল হজরতে আল্লামা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই ব্যাখ্যার মধ্যে খাজানুল ইরফান শরীফ উল্লেখ করেন যে বুখর অর্থাৎ কার্পণ্যতা অর্থ বর্ণনা করার ক্ষেত্রে সিংহভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব বা শরিয়াতের অপরিহার্য বিষয়াদি পালন না করাই হলো কৃপণতা। তাই বুখলের জন্য অর্থাৎ কার্পণ্যতার জন্য জঘন্য ধরনের সতর্কবাণী এসেছে, যেমন এই আয়াতটিতেও এই ধরনের একটি সতর্কতা রয়েছে, তিরমিজি শরীফ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বুখল অর্থাৎ বদখলুকি তথা কার্পণ্য ও দুশ্চরিত্র এই দুটি দোষ কোনো ইমানদারের মধ্যে একই সাথে বিরাজ করে না। অধিকাংশ মুফাসসির বলেছেন যে এখানে বুখল দ্বারা অর্থাৎ কার্পণ্যতা দ্বারা জাকাত প্রদান না করা বোঝানো হয়েছে। আরো বলেছেন যে বুখারী শরীফের হাদিসে রয়েছে যে ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দান করেছেন অথচ জাকাত প্রদান করে না, কিয়ামতের দিন সেই ধন সম্পদ সাফ হয়ে তাকে জড়িয়ে ধরবে, জোকের ন্যায় জড়িয়ে ধরবে, আর এই বলে তাকে ধ্বংসন করতে থাকবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার ধন ভান্ডার। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কঠিন আযাব থেকে হিফাজত দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, কৃপণতা রোগটি আমাদের সমাজেও অধিক পাওয়া যায়, যেগুলো আমরা অবলোকন করতে পারি যে যেখানে ওয়াজিব রয়েছে, যেখানে খরচ করা উচিত সেই জায়গাগুলোতেও কিছু মানুষ রয়েছে আমরা খরচ করি না। তো এইসব ব্যাপার থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আল্লাহ তাআলা যে ধন ও ভান্ডার দিয়েছেন, যে ধন দৌলত দিয়েছেন, ওই ধন দৌলত থেকে শরীয়ত মোতাবেক জায়েজ সুরাত যেখানে রয়েছে, জায়েজ অবস্থা যেখানে রয়েছে ওখানে আমাদের খরচ করতে হবে। আবার কিছু লোক দেখা যায় যে ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, কিন্তু যেখানে জায়েজ নেই সেখানে খরচ করে ফেলে, আল্লাহর নাফরমানির কাজে খরচ করে ফেলে। মনে রাখবেন, কৃপণতা ওই ব্যক্তি যে জায়েজ রয়েছে, জায়েজ খাতের মধ্যে, জায়েজ যেখানে ওয়াজিব রয়েছে, খরচ করা ওয়াজিব তার উপর সেখানে তিনি খরচ করেন না, তাকে বলা হয় কৃপণতা। হাদিসে পাকের মধ্যে এই ব্যাপারে উল্লেখ রয়েছে যে সাইয়দুন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে ওয়ালা তাবার, আমরা অসহায়দের মদদগার, শাফিয়ে রোজে সুমার, দো আলমের মালিক মুখতার, আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা লোভ পরিহার করো, কারণ তোমাদের পূর্ববর্তীরা এই লোভের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। লোভ তাদেরকে কার্পণ্যের দিকে ধাবিত করেছিল, তারা কার্পণ্য করতে আরম্ভ করলো। পরে যখন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবার মনোভাব সৃষ্টি করে দেয়া হলো, পরে যখন গুনাহের হুকুম মিলল, যখন গুনাহের হুকুম দিল, তখন তারা গুনাহে লিপ্ত হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই বুখল একটি অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ, অর্থাৎ কার্পণ্যতা গর্হিত ও নিন্দনীয় কাজ। কার্পণ্যতা থেকে আমাদেরকে বাঁচা উচিত, যাতে করে এই নিন্দনীয় কাজ থেকে আমরা বাঁচতে পারি। তাছাড়া কার্পণ্যতা কখনো কখনো অন্য গুনাহের কারণে পরিণত হয়, তাই মুসলমান মাত্রই এই নিন্দনীয় গুনাহের কাজটি হতে বেঁচে থাকা দরকার। একটি ঘটনা আমরা শ্রবণ করি যে ঘটনার মধ্যে কার্পণ্যতার ব্যাপারে এসেছে এবং এ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারব। মনে রাখবেন, অনেক ঘটনা এরকম রয়েছে যেগুলো মানুষ স্বপ্নের মাধ্যমে দেখেছেন এবং বুজুর্গানের দিন মনে করতেন যে এই কথা যদি, এই কথাটা, এই অর্থাৎ এই ঘটনা যদি আমরা লিপিবদ্ধ করি, কিতাবের মধ্যে নিয়ে আসি, তাহলে মুসলমানদের ফায়দা হবে, মুসলমানদের উপকার হবে এবং এ থেকে বাঁচতে হবে। মনে রাখবেন, প্রত্যেক কথারই দলিল খোঁজা, প্রত্যেক কথাই এটা কোত্থেকে আসলো, কোরআনের কত পৃষ্ঠায় রয়েছে, তো হাদিসে পাকের মধ্যে আছে কিনা, এগুলো জরুরি নয়। কেননা অনেক জিনিস রয়েছে, অনেক ঘটনা রয়েছে যেগুলো আউলিয়ে কেরামদের জীবনে হয়েছে এবং তারা অবলোকন করেছেন, সেগুলো কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যেগুলো আমাদের জন্য শিক্ষণীয় ব্যাপার। এগুলো মানা না মানা, জায়েজ না জায়েজ এরকম কিছু নয়, যেগুলো মানলে আমাদের জন্য উপকার, না মানলে আমাদের জন্য কোনো কিছুই নয়। তো এই ঘটনা থেকেও আমরা কি করতে পারবো, নিজেরা এই কার্পণ্যতার ব্যাপারে উদাহরণ হিসাবে উল্লেখ করতে পারবো, পাশাপাশি আমাদের হয়তো দিলের মধ্যে এও চলে আসতে পারে যে না, এই কৃপণতা থেকে বাঁচতে হবে, এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। যেভাবে করে মুনিফা বিনতে রুমি নামী এক মহিলা ইনি উল্লেখ করেন যে আমি মক্কায় বসবাস করতাম, একদিন আমি এক পরিষ্কার জায়গায় লোকজনের সমাগম দেখতে পেলাম, কাছে গিয়ে জানতে পারলাম যে সেখানে এক মহিলা, তার একটি হাত অবশ হয়ে গিয়েছে আর সবাই তাকে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করছে। তাকে যখন হাত অবশ হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলো, তখন এক অত্যন্ত শিক্ষণীয় ইতিহাস তিনি শুনালেন। সে বলতে লাগলো, কিছুদিন পূর্বে আমি আমার পিতা মাতার সাথে বসবাস করতাম। আমার পিতা অত্যন্ত নেককার ও সচ্চরিত্রবান লোক ছিলেন, অধিক হারে দান খয়রাত করতেন, সামর্থ্য অনুযায়ী অনাথ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করতেন। অথচ আমার আম্মা খুবই কৃপণ মহিলা ছিলেন, তিনি জীবনে শুধুমাত্র একবার একটি পুরাতন কাপড় আল্লাহর রাস্তায় দান করেছেন। আরেকবার আমার আব্বার জবাইকৃত গরু থেকে সামান্য চর্বি দিয়েছিলেন কোনো এক অভাবীকে, সামান্য একটু চর্বি দিয়েছিলেন কোনো এক অভাবীকে। সেগুলো ছাড়া কখনো কোনো জিনিস তিনি আল্লাহর রাস্তায় দান করেননি। এক সময় আমার মাতা পিতা ইন্তেকাল করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার মাতা পিতার ইন্তেকালের পর আমি স্বপ্নে দেখলাম আমার পিতা একটি পুকুরের কাছে দাঁড়িয়ে, পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছেন এবং লোকদেরকে পেয়ালা ভরে ভরে পানি পান করাচ্ছেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্য দেখছিলাম, এমন সময় হঠাৎ আমার দৃষ্টি পড়ে আমার মায়ের উপরে, মাতার উপরে। তিনি মাটিতে পড়েছিলেন আর হাতে সেই চর্বিগুলো দেখতে পাচ্ছিলাম যা কোনো একবার তিনি অভাবীকে দিয়েছিলেন, আর সেই পুরাতন কাপড় দিয়েই তার সতর ঢাকা ছিল যা তিনি দান করেছিলেন। অধিক পিপাসায় তিনি হায় পিপাসা করতেছিলেন। এই ভয়ানক দৃশ্য দেখে আমি কেঁপে উঠলাম, মনে মনে ভাবলাম এবং মনে মনে বললাম যে হায় রে আফসোস, ইনি হলেন আমার মা, আর যিনি লোকজনকে পানি পান করাচ্ছেন তিনি হলেন আমার পিতা। আমি সেখান থেকে এক পেয়ালা পানি এনে আমার মাকে পান করাবো। যখনই আমি পানির পেয়ালা হাতে নিয়ে আমার মায়ের কাছে এলাম, তখন আসমান হতে একটি গায়েবী শব্দ শুনতে পেলাম, খবরদার এই কৃপণ মহিলাটিকে যে পানি পান করাবে তার হাত অবশ হয়ে যাবে। আমার চোখ খুলে গেল, সেই থেকে আমার হাতের অবস্থা এমন যে হাত অবশ হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, বাস্তবিক পক্ষে ঘটনাটি যদিও একটি স্বপ্নে পাওয়া ঘটনা, আর বাস্তবিক পক্ষে এরকম হওয়া সম্ভব। আমাদের সমাজে এরকমও লোক রয়েছে, অনেক ধনভাণ্ডার রয়েছে, অনেক মাল রয়েছে, অনেক সম্পদ রয়েছে, কিন্তু দান খয়রাত করাতে কৃপণতা, নিজে খেতে কৃপণতা, কাউকে খাওয়াতে কৃপণতা, সন্তানদেরকে দেয়াতেও কৃপণতা, আত্মীয় স্বজনদেরকে দান করাতেও কৃপণতা। এই কৃপণতা এমন একটি রোগ যে কৃপণতা থেকে আমাদের বাঁচা উচিত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে সাইয়েদুনা ফকিহ আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত কিতাব তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন যে সাইয়েদুনা ওহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একদা বুজুর্গ কোথাও তশরিফ নিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে একটি স্থানে হঠাৎ পাথরের একটি বিশাল খণ্ড উপরের দিক হতে মাথার নিকট এসে পৌঁছল। তৎক্ষণাৎ তিনি আল্লাহ তাআলার জিকির আরম্ভ করে দিলেন, সুবহানাল্লাহ, ফলে পাথরের খণ্ডটি দূরে সরে গেল। অতঃপর ভয়ানক ভাগ ও হিংস্র জন্তুসমূহ প্রকাশ হতে লাগল, কিন্তু বুজুর্গ ব্যক্তিটি রহমতুল্লাহ তাআলা আলাইহি ভীত না হয়ে আল্লাহ তাআলার জিকিরে রত রইলেন। যখন ওই বুজুর্গ নামাজে মশগুল হয়ে গেলেন, তখন একটি সাপ এসে পায়ের সাথে জড়িয়ে গেল, এমনকি সাপটি পায়ের দিক হতে পেঁচাতে পেঁচাতে মাথা পর্যন্ত গিয়ে পৌঁছল। যখন ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই সিজদা করার ইচ্ছা করতেন, তখন ওই সাপ চেহারার সাথে পেঁচিয়ে যেত, সিজদার জন্য মাথা ঝুঁকাতেই সে সাপ সিজদার জায়গায় ওই বুজুর্গকে ভক্ষণ করার জন্য মুখ খুলে দিত। কিন্তু এত তো সত্ত্বেও ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই সাপটিকে সরিয়ে দিয়ে সিজদা করতে সফল হয়ে যেতেন। যখন নামাজ শেষ হল, শয়তান প্রকাশ্যভাবে সামনে এসে উপস্থিত হল এবং বলতে লাগলো, এই সমস্ত কাজগুলো আমিই করেছিলাম, আপনি খুবই সাহসী, আমি আপনার আচরণে খুবই প্রভাবিত হয়েছি, সুতরাং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আর কখনো ধোকা দিব না, দয়া করে আপনি আমার সাথে বন্ধুত্ব করে নিন। ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই শয়তানের এই আক্রমণকেও প্রতিহত করলেন এবং বললেন, তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমি ভয় পাইনি, আর আমি কখনো তোর সাথে বন্ধুত্ব করব না, শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। ওই বুজুর্গ শয়তানের এই আক্রমণকেও প্রতিহত করলেন এবং বললেন, তুই আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলি, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজ্জাল আমি ভয় পাইনি, আর আমি কখনো তোর সাথে বন্ধুত্ব করব না। শয়তান বলল, ঠিক আছে, অন্তত আপনি এটা জেনে নিন যে আপনার ইন্তেকালের পর আপনার পরিবারবর্গের অবস্থা কেমন হবে। ওই বুজুর্গ রহমতুল্লাহ আলাই বললেন, তোর থেকে জানার কোনো প্রয়োজন নেই। শয়তান বলল, তাহলে এটা জেনে নিন যে আমি লোকদেরকে কিভাবে ধোকা দিয়ে থাকি। তিনি বললেন, হ্যাঁ এটা বলে দাও। শয়তান বলল, আমার তিন ধরনের ফাঁদ রয়েছে। এক নম্বর ফাঁদ হচ্ছে কৃপণতা, দুই নম্বর ফাঁদ হচ্ছে রাগ, আর তিন নম্বর ফাঁদ হচ্ছে নেশা। নিজের এই তিনটি ফাঁদের বিস্তারিত বর্ণনা করতে গিয়ে শয়তান বলতে লাগলো, যখন আমি কাউকে কৃপণতার ফাঁদে ফেলি তখন তাকে সম্পদের পেরেশানিতে ব্যস্ত করে রাখি এবং তার মাঝে এমন এমন মন মানসিকতা তৈরি করি যে তার কাছে যা সম্পদ আছে এটা তার প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে সে কৃপণতার মধ্যে জড়িয়ে পড়ে এবং যা খরচ করা তার জন্য ওয়াজিব হয়ে পড়েছে তা করা থেকেও বিরত থাকে এবং অন্য লোকদের সম্পদের প্রতি লালসা করতে থাকে, লোভ করতে থাকে। এভাবে সে সম্পদের লোভে ফেঁসে যায় আর নেকি থেকে দূরে সরে যায় এবং গুনাহের সাগরে ডুবে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা শুনতে পারলাম এই ঘটনাটি, শয়তানের সাথে ওই ইদুল রহমাতুল্লাহ আলাইহির কথোপকথন, যেভাবে করে কৃপণতার ফাঁদে ফেলাতে শয়তান নেকি থেকে দূরে সরিয়ে দেয় এবং সম্পদের মহব্বতের মধ্যে নিজেকে ফেলে দেয় যাতে করে অন্য মানুষের সম্পদের প্রতি লোভ লালসা জন্মাতে থাকে এবং নেকির কাজ থেকে দূরে চলে আসে। তো এই কৃপণতা থেকে আমাদেরকে বাঁচা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কৃপণতা হওয়া থেকে, কৃপণতা থেকে, এই আত্মিক ব্যাধি থেকে আমাদেরকে মুক্তি দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মনে রাখবেন এই যে কোনো রোগের কিছু কারণ থাকে আর এই বুখল অর্থাৎ কৃপণতারও কিছু কারণ রয়েছে আর এর প্রতিকারও রয়েছে। তো কারণগুলো শ্রবণ করব আর প্রতিকারগুলো আমরা শ্রবণ করার চেষ্টা করব। জি হ্যাঁ, বুখল অর্থাৎ কৃপণতার প্রথম কারণ হচ্ছে ধন হারা হয়ে যাবার ভয়, আর তার প্রতিকার হলো এই কথাটি সর্বদা মনে রাখবেন যে আল্লাহ এর রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করাতে মোটেও কমে যায় না, বরং আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় এমন একটা রাস্তা যখন আপনি ব্যয় করবেন, যত খরচ করবেন তখন আরো পাবেন। অনেক অনেক হাদিসে পাক রয়েছে কেউ দান করেছে এর 10 গুণ পেয়েছে, 70 গুণ পেয়েছে, অনেক অনেক হাদিসে পাক রয়েছে। তো এক আমরা যারা দান করতে অভ্যস্ত নই, যারা কৃপণতা করি, একটু ট্রাই তো করে দেখি যে আপনি দান করে দেখুন তো, সেই আপনি দান করে তো দেখুন, সহি নিয়তে, ভালো নিয়তে, ইখলাসের সহিত যদি আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান করতে পারি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই দান দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। কিন্তু অবশ্যই দানটা কবুল হতে হবে। হ্যাঁ, কিভাবে করলে কবুল হবে, ওই অনুপাতে আপনাকে দান করতে হবে। লোক দেখানো দান, মানুষ আপনাকে দানবীর বলবে সেজন্য দান, রিয়াকারি নিয়ে দান করা, ভাবা পাওয়ার জন্য দান করলে তো সেই দানে কোনো কাজ আসবে না। তখনই দানে কাজ আসবে, তখন আপনি ইখলাস শুধুমাত্র আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাতুসসালামের সন্তুষ্টির জন্য আপনি যখন দান খয়রাত করবেন তখন ওই দান খয়রাত আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে কাজে আসবে। তো কৃপণতা না করে আমরা বেশি বেশি দান ও খয়রাত করার অভ্যাস গড়ে তুলি, ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল দুনিয়া এবং আখিরাত আমাদের জন্য ভালো হবে। বুখল অর্থাৎ কৃপণতার দ্বিতীয় কারণ হচ্ছে ধন সম্পদের মোহ। হ্যাঁ, তো তার প্রতিকার হলো বান্দা কবরে একাকিত্বের কথা স্মরণ করবে, আমার এই ধন সম্পদ তো আমার কবরে যাবে না, নিশ্চয়ই যাবে না, আমরা কখনো চিন্তা করেছি এই সম্পদের মোহ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, শুধু সম্পদ, শুধু সম্পদ, শুধু সম্পদ, যত টাকা রয়েছে আরো টাকা, এত সম্পদ রয়েছে আরো সম্পদ, এত বিল্ডিং রয়েছে আরো বিল্ডিং, চাই চাই চাই, শুধু এই সম্পদের মোহ কৃপণতার দিকে নিয়ে যায়। কখনো কি আমরা চিন্তা করেছি যখন আমি ইন্তেকাল হবে, আমি কবরে যাব, আমি খালি হাতে যাব, যদি শরীরের মধ্যে একটা কাপড়ও পরা থাকে আর সেই পকেটে যদি টাকা পয়সাও থাকে, ওই কাপড় আহা আত্মীয় স্বজন নিজ হাতে কেটে কাপড় খুলে ফেলবে, খালি হাতে আমাকে কবরে দাফন করে দেওয়া হবে, কিছুই নেওয়া যাবে না, কিছুই নিতে পারবো না, এভাবে প্রতিকার করা। বরং মারা যাবার পর এই সন্তান, এই ওয়ারিশগণ আমার এই সম্পদকে নিয়ে তারা আমেজ করবে, ফুর্তি করবে, হয়তো ওই গুনাও আপনার আমলনামায় চলে যাবে। কৃপণতা করে কি লাভ, সম্পদের মোহ রেখে কি লাভ, আল্লাহ রাস্তায় যত দিবেন আর যত খাবেন এই দুটোই কাজে আসবে। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে মৃত্যুবরণ করার আগেই আপনার হাতে সম্পদ রয়েছে, কৃপণতা না করে কি করা উচিত? আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান খরচ করা, যাতে করে কবরের মধ্যে আপনার কাজে আসে, অন্ধকার কবরকে যাতে করে জান্নাতের নূর দ্বারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারা মনোয়ার হয়ে যায়, কবর আলোকিত হয়ে যায়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এজন্য আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য তার রাস্তায় ধন সম্পদ দিয়ে ধন সম্পদ ব্যয় করতে হবে, কৃপণতা না করে। তৃতীয় নম্বর কারণ হচ্ছে নফসানি খাহেসাত বেশি হওয়া, অর্থাৎ নফসের চাহিদা বেশি হওয়া। জি হ্যাঁ, নফসের এমন কিছু চাহিদা থাকে যেগুলো বেশি হওয়া এজন্য এই কৃপণতার মধ্যে পড়ে যায়। তার প্রতিকার হলো যে খাহেসাতে নফসানির ক্ষতিকর দিকগুলো, অর্থাৎ নফসের যে চাহিদা থাকে এই চাহিদাতে কিছু ক্ষতিকর দিক রয়েছে এবং সেটির কারণে আখিরাতের পরিণাম সম্পর্কে বারবার অধ্যয়ন করা। আর অধ্যয়ন কোথায় করব? জি হ্যাঁ, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুর আলী এর লিখিত একটি রিসালা রয়েছে যার নাম হচ্ছে গুনাহের চিকিৎসা। এই রিসালাটি আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, আমরা অনেক কিছু জানতে পারবো এবং কৃপণতা থেকেও বাঁচতে পারবো ইনশাআল্লাহ। কৃপণতার চতুর্থ কারণ হচ্ছে যে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা। মনে রাখবেন, আমরা অনেকেই রয়েছি যে কৃপণতা এই জন্য করি, কৃপণতা করে আল্লাহ রাস্তায় যেখানে ওয়াজিব রয়েছে ওখানেও আমরা খরচ না করে শুধু সম্পদ জমা করাতে থাকি। এর একটা কারণ হচ্ছে কি, সন্তানের ভবিষ্যতের কথা আলোচনা করা, ভাবা যে সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমার এতগুলো সন্তান, মেয়ে সন্তান রয়েছে, ছেলে সন্তান রয়েছে, তাদের ভবিষ্যৎ, মেয়েদেরকে বিয়ে দিতে হবে, তো ছেলেরা লেখাপড়া করবে, এইসব চিন্তা ভাবনাতে কি হয়, কৃপণ মানুষকে কৃপণ করে দেয়, যেখানে ওয়াজিব রয়েছে ওখানে খরচ করে না, আল্লাহ রাস্তায় দান করার থেকে নিজেকে বিরত রাখে। তো এর প্রতিকার আমরা এর চিকিৎসা এভাবে করতে পারি যে মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখার ক্ষেত্রে নিজের একিন ও বিশ্বাসকে আরো পাকাপোক্ত করে নেওয়া। জি হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্পদ দিতে পারলেন, আপনার ছেলে সন্তানকে দিতে পারবেন না? নিশ্চয়ই পারবেন। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপর রাখা যে যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ওই রব্বুল আলামিন রিজিকও পয়দা করেছেন, খানা খাদ্য বস্ত্র বাসস্থান যা যেরকম রয়েছে আল্লাহ তাআলা তার তাকদীরের মধ্যে যতটুকু রয়েছে লেখা রয়েছে ততটুকুই সে পাবে, তার বেশিও নয় তার কমও নয়। এজন্য চিন্তা করার কোনো কারণ নেই, এ নিয়ে ভাবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি আপনাকে দিয়েছেন ওই সন্তান সন্ততির খরচ এবং তাদের লেখাপড়া, তাদের মানুষ হওয়া, তাদের বিয়ে শাদী দেয়া সকল অ্যারেঞ্জ আল্লাহ তালাই করে দিবেন। তো এজন্য আল্লাহর উপরেই ভরসা করবে যে আল্লাহ আমার ভবিষ্যৎ উজ্জ্বল করেছেন, তিনি আমার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন ইনশা আল্লাহ আজ্জা বাজাল। এই বুখল অর্থাৎ কার্পণ্যতার পাঁচ নাম্বার কারণ হচ্ছে আখিরাতের ব্যাপারে উদাসীন হওয়া, আখিরাতের ব্যাপারে একেবারে উদাসীন হয়ে যাওয়া। মনে রাখবেন, তার প্রতিকার, তার চিকিৎসা হলো যেসব ধন সম্পদ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করছি মৃত্যুর পর সেগুলো আমার উপকারে আসতে পারে, তাই এসব ধন দ্বারা নিজের সাময়িক উপকার ভোগ না করে বরং সেগুলো নেকির কাজে ব্যয় করা অত্যন্ত বিচক্ষণতা হবে। যে আখিরাতের ব্যাপারে আমরা অনেক উদাসীন থাকি, যখন মানুষের কাছে টাকা পয়সা চলে আসে তখন কৃপণতার রোগও যখন চলে আসে তখন মানে আখিরাতকে আমরা ভুলে যাই। তো আখিরাতকে ভোলা যাবে না, আখিরাতকে, আখিরাতের ব্যাপারে উদাসীন হয়ে গেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায় এবং আল্লাহ তাআলাকে ভোলা এটা অনেক বড় আল্লাহ তাআলার আযাবকে হাতছানি দিয়ে ডাকার মতো। যেজন্য আখিরাতকে, আখিরাতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। আল মৌত, আল মৌত, আল মৌত, মৃত্যু সন্নিকটে, আখিরাতে গিয়ে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা থাকব, কিভাবে চলব, আমার অবস্থা কি হবে। দুনিয়াতে যদি, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র, এই দুনিয়াতে যদি আখিরাতের সামান তৈরি করতে না পারি তাহলে আমি ওখানে গিয়ে কি করব, ইন্তেকালের পর সকল আমল বন্ধ হয়ে যাবে, নতুন করে কোনো আমল করার সুযোগই থাকবে না। যতটুকু করার এখন করে নেই, যতটুকু করার এখনই করে নেই, যা দান খরাত করার এখন করে নেই, যা কিছু দেয়ার এখনই দিয়ে দেই, কৃপণতা না করি। কেননা কৃপণতা এটা একটা বাজে অভ্যাস এবং নিন্দনীয় কাজ, এই এই কাজ থেকে কৃপণতা অনেকগুলো গুনাহের কারণও হয়। তো এই কৃপণতা থেকে আমাদেরকে বাঁচতে হবে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান খরাত করতে হবে, ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকেও দিতে হবে। সমাজের মধ্যে কিছু লোক এরকম রয়েছে যে এত কৃপণতা, নিজেও খায় না, সন্তানদেরকেও খানা খাওয়ায় না, আল্লাহর রাস্তায় দান খরাতও করে না, শুধু টাকা জমা 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 খালি জমাই করতে থাকে। তো আল্লাহ না করুক এই জমা অবস্থা যদি তার ইন্তেকাল হয়ে যায় তখন টাকা পয়সা কি হবে। তার জন্য কোনো লাভ আসলো না। তো এজন্য কৃপণতা না করে নিজের সন্তান সন্ততি নিজের জন্য এবং আল্লাহ তাআলার রাস্তায় কি করা, ব্যয় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই পর্বে আমরা কৃপণতা সম্পর্কে আলোচনা শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে বাঁচার তৌফিক দান করুক। বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় যেখানে যেখানে ওয়াজিব রয়েছে, যেখানে যেখানে শরিয়াত বাধা না দেয়, ওই ওই সব জায়গায় খরচ করার মতো তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আমরা আরও একটি বাতিনি গুণা মহারমাদে বাতিনিয়া 47টি গুণার মধ্যে থেকে আরও একটি গুণা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।